বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের চারটি সেগমেন্ট থাকে ইনশাআল্লাহ আজাওয়াজাল, আজকেও চারটি সেগমেন্ট সামিল করব। আসুন শুরুতেই আমরা দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে শুনে নিই। নবী আকরাম নূরে মুজাসসাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 500 বার দরুদে পাক পড়বে, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে অর্থাৎ গরিবি হালতকে দূর করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক আজ যে নবীর ব্যাপারে আলোচনা শুনব তিনি হচ্ছেন হযরত শীশ আলাইহিসসালাম। হযরত শীশ আলাইহিসসালাম হযরত হাবিলের মৃত্যুর 5 বছর পরে জন্মগ্রহণ করেন। আর আমরা জানি হযরত হাবিল ইনি ছিলেন হযরত আদম আলা নবীনা আলাইহিসসালামের সন্তান। তো ওনার মৃত্যুর 5 বছর পর হযরত শীশ আলাইহিসসালামের জন্ম হয়। হাবিলের ইন্তিকালের পর হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই মর্মাহত ছিল। তো আল্লাহ তাআলা ওনাদের এই দুঃখ চিন্তা দূর করার জন্য হযরত শীশ আলাইহিসসালামের মতো খুবই সুন্দর পুত্র সন্তান দান করেছেন। শীশ এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হয়েছে। যখন তিনি জন্ম লাভ করেন তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই বাচ্চাটি হাবিলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার স্বরূপ। হযরত শীশ আলাইহিসসালাম এর জন্মের সময় হযরত আদম আলাইহিসসালামের বয়স ছিল 235 বছর। কিন্তু যখন শীশ আলাইহিসসালাম দুনিয়াতে এসেছেন তখন আমাদের বাবা আদম আলাইহিসসালামের বয়স কমবেশ 235 বছর ছিল। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে প্রতিবার এক ছেলে এক মেয়ে এভাবে জোড়া সন্তান জন্মলাভ করত। যখনই কোনো সন্তান হতো এক ছেলে এক মেয়ে জন্মলাভ করত। কিন্তু হযরত শীশ আলাইহিসসালাম এককভাবে জন্মলাভ করেন, অর্থাৎ উনি যখন দুনিয়াতে এসেছেন তখন এককভাবে, ওনার সাথে কোনো মেয়ে বা কোনো জোড়া আসেনি। এটি একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থেই ছিল। হযরত শীশ আলাইহিসসালাম এর জন্মের পরে তার দু চোখের মাঝখানে হযরত আদম আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক দেখেছিলেন। হযরত শীশ আলাইহিসসালামের কপালে দু চোখের মাঝখানে আমার আকা আলাইহিসসালামের নূর দেখেছিলেন। হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে হযরত শীশ আলাইহিসসালাম ছিলেন জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় ইবাদত বন্দেগী এবং ধার্মিকতায় সর্বশ্রেষ্ঠ। তাকেই হযরত আদম আলাইহিসসালাম নিজের স্থলাভিষিক্ত করে যান। অন্যান্য সকল বংশধরকে একত্রিত করে এ মর্মে নসিহত করে যান যে তারা যেন সকলে হযরত শীশ আলাইহিসসালাম এর আদেশ মেনে চলে। হযরত শীশকে আল্লাহ তাআলা নবুয়ত ও আসমানি গ্রন্থ দান করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলিত, আল্লাহ তাআলা আম্বিয়ে কিরামগণের উপর মোট 104 খানা আসমানি গ্রন্থ নাজিল করেছেন, তার মধ্যে 50 খানা হযরত শীশ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে। হযরত শীশ আলাইহিসসালাম খুবই নেককার, পরহেজগার, আবেদ, সৎ ও জাহেদ ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা দরুদ ও জিকির নিয়ে মশগুল থাকতেন। অত্যন্ত নরম ও ভদ্র স্বভাবের লোক ছিলেন। দুনিয়ার আরাম আয়েশ থেকে সর্বদা বিমুখ থাকতেন, একাকিত্বকে পছন্দ করতেন। আল্লাহর হক, বান্দার হক এবং বিশেষ করে পিতা মাতার হক ও সেবার প্রতি আগ্রহী ছিলেন। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালাম নিজেরা যেটা করেছেন সেটা আমাদেরকেও উপদেশ দিয়ে গিয়েছেন, নসিহত করে গিয়েছেন। যেমন ওনার নেককার ছিল, আমাদেরকেও বলেছে যে যাতে আমরা আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থেকে নেক বন্দেগি বা নেক জীবনযাপন এটা এক্তিয়ার করি। এবং ওনার আবেদ ছিলেন, জাহেদ ছিলেন, সৎ ছিলেন এবং বান্দার হক সম্পর্কে তারা খুবই কঠোর ছিলেন, যাতে করে বান্দার হক তাদের থেকে কোনো অবস্থাতেই নষ্ট না হয়। এমনিতে তো আল্লাহ পাকের সকল নবী হচ্ছে নিষ্পাপ, ওনাদের কাছ থেকে কোনো ভুল, ওনাদের কাছ থেকে কোনো গুনাহ হওয়া এটা কখনোই সম্ভব নয়, কেননা আল্লাহ পাক ওনাদেরকে পরিপূর্ণভাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওনাদেরকে মাহফুজ এবং সমস্ত গুনাহ থেকে ওনাদেরকে পবিত্র রেখেছেন। তো তারপরেও ওনারা আল্লাহর হক বলেন এবং বান্দার হক, মা বাবার হক সম্পর্কেও খুবই ওনারা সচেষ্ট ছিলেন। আল্লাহ তাআলা তাকে দিন রাতের সময়ের জ্ঞান দান করেছিলেন, সর্বদা মক্কায় মুকাররমায় তিনি অবস্থান করতেন এবং আজীবন হজ ও উমরা করেছিলেন। সুবহানাল্লাহ, তিনি হযরত আদম আলাইহিস সালাম এবং তার উপর নাজিলকৃত সহিফা সমূহ একত্রিত এবং সুসজ্জিত করেছেন আর সেগুলো মতে আমল করতেন। বাইতুল্লাহ নির্মাণ করেছেন মাটি ও পাথর দ্বারা। হযরত আদম আলাইহিস সালাম আপন পুত্র হযরত শীস আলাইহিস সালামকে বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র, তুমি আমার পর আমার খলিফা নিযুক্ত হবে, তাকওয়াকে নিজের উপর আবশ্যক করে নিবে। নসিহত করতে গিয়ে নিজের পুত্র সন্তানকে ইরশাদ করেছেন যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, এটাকে নিজের উপর আবশ্যক করে নিবে। যখন আল্লাহর জিকির করবে তখন সাথে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। এটা আদম নবীর আপন পুত্রের প্রতি নসিহত ছিল যে যখন জিকির করবে তখন মুহাম্মদ নবীরও জিকির করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার নাম মুবারক আরশের পায়ায় লিখিত দেখেছি, তখন আমি ছিলাম রু ও মাটির মধ্যে। যখন আমি রু আর মাটির মধ্যে ছিলাম তখন আমি আরশের মধ্যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখেছি। আমি আসমানের চতুর্দিকে ঘুরে দেখেছি, আমি সেখানে প্রত্যেক জায়গায় ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত দেখেছি। আমি ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের গর্দানের উপর এই মুবারক নাম লেখা দেখেছি। এই নাম মুবারক আমি লিখিত দেখেছি তুবা নামক বৃক্ষে, সিদ্রাতুল মুনতাহা নামক বৃক্ষে, নূরানি পর্দা সমূহের পাশে এবং ফেরেশতাদের দু চোখের মাঝখানে। সুবহানাল্লাহ, আমার নবী পাক আলাইহি সালাতুসসালামের নাম মুবারক কোন কোন মুকদ্দাস জায়গায় লিখে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আমার নবী পাকের শান, আল্লাহ পাকের দান। তো এজন্য আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আমরা সেই নবীর উম্মত। তার জিকির বেশি পরিমাণে করবে, এজন্যই হযরত আদম আলাইহিস সালাম যখন এই সকল কিছু উপলব্ধি করেছেন ওনার পুত্রকে এটা নসিহত করেছেন যে যা কিছুই করো না কেন মুহাম্মদে আরবির জিকিরও তুমি করবে, ফেরেশতারা প্রতি মুহূর্তে তার জিকির করছে। সুবহানাল্লাহ, তো আমরাও সেই নবীর উম্মত। আমাদের উচিত যে পূর্ববর্তী নবীরা যেভাবে জিকির করেছে এবং আপন সন্তানদেরকে আপন উম্মতদেরকে যেভাবে নসিহত করে গিয়েছে, তো আমরা তো সেই নবীরই উম্মত। তো আমাদের তো আরও বেশি জিকির করা, আমার নবীর বেশি আলোচনা করা, দরুদ ও সালাম পাঠ করা, এটা আমাদের সবচাইতে বেশি জরুরি। ইঞ্জিলের বর্ণনা মতে হযরত শীস আলাইহিস সালাম এর বয়স 105 বছর হলে তখন তার প্রথম সন্তান আনুষ জন্মগ্রহণ করেন। শীস আলাইহিস সালামের ওফাতের নিকটবর্তী হলে তিনি আনুষকে নসিহত করেন এবং তার স্থলাভিষিক্ত করেছেন। তবে তিনি নবী ছিলেন না, 912 বছর বয়সে হযরত শীস আলাইহিস সালাম দুনিয়া থেকে ওফাত লাভ করেন এবং তার যোগ্য পুত্র আনুষ তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জবলে আবু কুবাইসে দাফনের ব্যবস্থা করা হয়, মাজার করা হয়। তো হযরত শীস আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমরা আজকে শুনলাম। আল্লাহ পাক নবীদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে জান্নাতের পথ এক্তিয়ার করার, আমাদেরকে জান্নাতের পথ গ্রহণ করার এবং যে পথে চললে আল্লাহ রাসূল খুশি হবেন সেই পথে চলার তৌফিক দান করুক। এখান থেকে অনেক বড় একটি শিক্ষা যে পূর্বের নবীরাও যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির দরুদ সালাম পড়তো, আমাদের উচিত আমরা যাতে আমার নবী পাকের উপর বেশি পরিমাণে দরুদ সালাম পাঠ করি। আসলে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাচ্ছি যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপস।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আজকে আমাদের অনুষ্ঠানে যে কিতাবটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো 152টি রহমতে ভরা ঘটনা। তো এটি মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। এবং এই কিতাবটি যারা উপস্থাপনা করেছে তারা হচ্ছে আল মদিনাতুল ইলমিয়া মজলিস। তো এই কিতাবের সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 259, অর্থাৎ 259। তো এর মধ্যে বিভিন্ন রহমতে ভরা ঘটনা আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আজরাজাল আপনাদেরকে কিছু ঘটনা শোনানোর চেষ্টা করব। আসুন এই কিতাবের 16 নং পৃষ্ঠায় যে ঘটনাটি উল্লেখ আছে সেটি আপনাদের সামনে পেশ করছি। এই কিতাবের 13 নং পৃষ্ঠায় যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে পেশ করছি। আমিরুল মোমিনিন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখে আরজ করা হলো, আপনি আপনার জিহ্বা সম্বন্ধে প্রায় বলতেন যে এটি আমাকে ধ্বংসের জায়গাগুলোতে নিয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক যখন জিজ্ঞেস করছেন তখন এটাও জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তখন আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই জিহ্বা দিয়ে কালিমায়ে তৈয়বা পাঠ করেছিলাম, সে কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। এই ঘটনা থেকে যেটা শিক্ষা আমাদের জন্য সেটা হচ্ছে, বাস্তবে কি ভুলভাবে ব্যবহৃত জিহ্বা মানুষকে অনেক দুর্দশায় পতিত করে। মানুষ এই জিহ্বা দ্বারা গালিগালাজ করে, মিথ্যা বলে, গীবত করে, চুগলখড়ি করে, নিজের আখিরাতকে নষ্ট করে দেয়। জিহ্বা যদি ভুলভাবে ব্যবহার হয় তাহলে কখনো কখনো ঝগড়া সৃষ্টি হয়ে যায়। এই জিহ্বা দ্বারা যদি কেউ স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে অনেক ক্ষেত্রে তা মুগাল্লাজা তালাক হয়ে যায়। এই জিহ্বা দ্বারা কেউ যদি কাউকে ভালো মন্দ বলে আর সেই ব্যক্তি যদি রেগে যায় তাহলে তো অনেক সময় হত্যা মারামারি পর্যন্ত হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুখের কুফরে মদিনা লাগানোতে, অর্থাৎ নিজেকে অযথা কথাবার্তা থেকে বাঁচিয়ে রাখাতেই নিরাপত্তা রয়েছে। নীরব থাকার অভ্যাস গড়ে তোলার জন্য কিছু কথাবার্তা লিখে কিংবা ইশারা ইঙ্গিত করে নেয়া অত্যন্ত উপকারী। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি জিহ্বা ব্যবহারে ভয় করে না, ভালো মন্দ বিচার না করেই অযথা কথা বলে, বুঝে নেবে তার অন্তর কঠিন, তার লজ্জাবোধ নেই। পাষাণত্ব এমন এক বৃক্ষ যেটির শিকড় মানুষের অন্তরে বিরাজ করে কিন্তু ডালপালা দোজকে ছড়ানো থাকে। এমন অর্থহীন মানুষের পরিণতি এমন হয় যে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও বেয়াদব হয়ে কাফির হয়ে যায়। তো আমাদের উচিত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আপন জিহ্বার হিফাজত করত এবং গুনাহ থেকে বাঁচত, আমরাও যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নসিহতকে গ্রহণ করি এবং এই জিহ্বা রহমত পাওয়ারও মাধ্যম হয়ে দাঁড়াবে। এই কিতাবের আরেকটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি, হযরত সাইয়েদুনা আবু আমর ইমাম আওয়াজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ওনার কিছু নসিহত আমি আপনাদের সামনে পেশ করছি। উনি বলতেন যে মুমিন ব্যক্তি কথা বলে কম আর কাজ করে বেশি, পক্ষান্তরে মুনাফিক ব্যক্তি কথা বলে বেশি আর কাজ করে কম। মানুষ যেই পরিমাণ সময় দুনিয়াতে অতিবাহিত করবে, কিয়ামতের দিন দুনিয়ার সে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত তার সামনে তুলে ধরা হবে। সুতরাং যে সময়গুলো সে আল্লাহর জিকির না করে কাটিয়েছিল সেগুলো দেখে তার অন্তর ভেঙে চুরমার হয়ে যাবে, সেগুলো নিয়ে সে আক্ষেপ করবে। অতএব এখানে চিন্তা করা দরকার, সেই সময়ে যখন প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত তার সামনে পেশ করা হবে তখন তার কী অবস্থা হবে। এজন্য আমাদের উচিত কিয়ামতের দিনের আফসোসের চাইতে এখানে যাতে আমরা সময়কে গণিমত মনে করি। তিনি আরও বলেন, বর্ণিত আছে এমন 5টি জিনিস রয়েছে যেগুলোর উপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সত্য সহকারে যারা তাদের অনুসরণ করেন তারা এ ব্যাপারে একমত। সেগুলো হলো জামাত সহকারে নামাজ আদায় করা, সুন্নাতের অনুসরণ করা, মসজিদ আবাদ করা, কোরআনে পাক তিলাওয়াত করা এবং আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এগুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেছেন যে এগুলোর অনুসরণ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো ইমাম আওয়াজি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে একটি রহমত ভরা ঘটনা এভাবে এসেছে যে ইয়াজিদ বিন মাজউর বলেন, আমি হযরত সাইয়েদুনা ইমাম আওয়াজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তার ওফাতের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, হে আবু আমর, এমন কোন আমল বলুন যার মাধ্যমে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো। তিনি তখন বললেন, এখানে আমি ওলামাদের মর্যাদার চেয়ে বড় কোনো মর্যাদাই দেখিনি, তাদের পরবর্তীতে দুশ্চিন্তাগ্রস্তদের স্তর। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের মাগফিরাত হোক। এখান থেকে যে শিক্ষা সেটা হচ্ছে ইলমে দিন ও ওলামায়ে হকগণের অসংখ্য ফজিলত রয়েছে। ইলমে দিনের কারণে আলিমগণ সাধারণ লোকের তুলনায় উত্তম হয়ে থাকেন, কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে ইলমে দিনের প্রতি আমাদের আগ্রহ একেবারেই কমতে শুরু করেছে। আমাদের শিশু সন্তানদেরকে বর্তমানে পশ্চিমা শিক্ষা আবশ্যিক রূপেই দেয়া হয়ে থাকে, কিন্তু সুন্নাতের প্রশিক্ষণের প্রতি কোনো গুরুত্ব দেয়া হয় না। মেধাবী সন্তানদের নিয়ে মায়েদের আশা থাকে আমার সন্তান ডাক্তার হবে, বাবাদের বাসনা থাকে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে। সন্তান যদি অতিমাত্রায় মেধাবী হয়ে থাকে তাহলে তো উচ্চ শিক্ষার জন্য লন্ডন, আমেরিকা ইত্যাদি বিধর্মী দেশে সফর করাতেও দ্বিধাবোধ করে না। বড়ই আফসোসের বিষয় যে বিরক্তি কেবল ইসলামী পরিবেশ এবং ইসলামী শিক্ষায়। তো আমাদের উচিত ইলমে দিন এবং আলেমদের সম্মান করা, যাতে করে আমরা দুনিয়াতেও লাভবান হতে পারি, আখিরাতেও লাভবান হতে পারি। তো এভাবে অসংখ্য রহমতে ভরা ঘটনা এই কিতাবের মধ্যে পাবেন, 152টি রহমতে ভরা ঘটনা। আপনারা এটার হার্ড কপি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন এবং সফট কপি আমাদের www.dawatislami.net নামক যে ওয়েবসাইট আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে আগাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপস। অনেক সময় দেখা যায় দর্শক যে আমরা কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই বা ক্লান্ত হয়ে যায় অনেক বেশি, যতটুকু কাজ করি না তার চেয়েও বেশি টায়ার্ড হয়ে যায়, বা কিছুক্ষণ হাঁটাচলা করলে আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে যায়, একটু ঘুমোতে মন চায় এবং আরাম করতে রেস্ট করতে অনেক সময় ইচ্ছে করে, যদিও আমরা অতটুকু পরিশ্রমের কাজ করি না। এটা আজকাল একটা কমন সমস্যা দেখা দিচ্ছে। রিসার্চাররা রিসার্চ করে এটা পেয়েছে যে প্রতি তিনজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছে। কি সমস্যা? যে যতটুকু কাজ করছে না ততটুকু বেশি রেস্ট করছে, বা বিভিন্ন কজেস দেখাচ্ছে যে আমার এই সমস্যা ওই সমস্যা, ক্লান্তি ভাব চলে আসতেছে, এরপর টায়ার্ড হয়ে যাচ্ছে, এগুলো দেখা দিচ্ছে। এরপর আরেকটা গবেষণা মতে এভাবে এসেছে, সেটা হচ্ছে প্রতি 25 জনের মধ্যে একজন এমন ড্রাইভার পাওয়া যায়, গাড়ি চালক পাওয়া যায় যাদের ঘুম চলে আসে, ড্রাইভ করতে করতে ঘুম চলে আসে এবং তাদের অ্যাক্সিডেন্টও হচ্ছে এবং গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে অনেকের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। তো এগুলোর কারণ কি? অনেক সময় দেখা যায় যে আমাদের এই জিনিসগুলো, যে একটু কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে যাওয়া, এরপর রেস্ট করতে ইচ্ছে করা, ঘুমাতে ইচ্ছে করা, তো এগুলোর কারণ হচ্ছে যে আমরা অনেক সময় যে শরীরের মধ্যে অনেক এমন রোগ আমরা লালন পালন করে থাকি যার সিমটমস হিসেবে কিন্তু এগুলো এসে থাকে বা পাওয়া যায়। তো এর কারণ হিসেবে দেখা দিয়েছে যে আমরা অনেকগুলো রোগ এমন অজানা থেকে যে আমাদের শরীরের মধ্যে, যার কারণে আমাদের এই জিনিসগুলো দেখা দিচ্ছে। এবং আরেকটা হচ্ছে লাইফস্টাইলের কারণেও কিন্তু আজ এমন হচ্ছে যে আমাদের লাইফস্টাইল যেমন হওয়া উচিত তেমন না হওয়ার কারণে আজকে আমাদের এগুলো ফেস করতে হচ্ছে। বলা হয় যে 3 pillars অফ হেলথ, হেলথের 3টা pillar, একটা হচ্ছে স্লিপ, আরেকটা হচ্ছে ফুড, আরেকটা হচ্ছে এক্সারসাইজ, ঘুম, খাবার, ব্যায়াম। এই 3টা জিনিস যখন আপনার প্রপার ওয়েতে হবে না তখন আপনার হেলথের উপর কিন্তু এর খারাপ প্রভাব পড়বে। বলা হচ্ছে যে যদি ঘুম ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার খাবারের প্রতি অরুচি চলে আসবে, আপনার রুচি থাকবে না খাবারের প্রতি, খাবারের প্রতি ঠিক মতো খাওয়া বা খাবারকে ঠিক মতো গ্রহণ করা এটা কিন্তু আপনার কাছ থেকে ছুটে যাবে যদি ঘুম আপনার ঠিক মতো না হয়। এরপর খাবার যদি আপনি ভালোভাবে গ্রহণ না করেন তাহলে আপনি ব্যায়ামের প্রতি আপনি ঝুঁকতে পারবেন না, সেদিকে যদি আপনি না ঝুঁকেন তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে না। তো বলা হচ্ছে এটা একটা সাইকেল, এই সাইকেলের মধ্যে যখন একটা দুর্বল হয়ে যায় তখন বাকি দুটো এমনিতেই দুর্বল হয়ে যায়। এরপর আরেকটা যে কজেস এখানে নোট করা হয়েছে সেটি হচ্ছে কার্বোহাইড্রেটস এবং সুগার, এই দুটো জিনিসের মাত্রা অতিরিক্ত ব্যবহার। এই দুইটা জিনিসের ব্যবহার যখন বেড়ে যাবে তখন এই যে ক্লান্তিভাব, বেশি বেশি ক্লান্তিভাব চলে আসা, রেস্টের প্রতি মনোভাব, এরপর আপনার টায়ার্ড হয়ে যাওয়া, ঘুমানোর মন মানসিকতা, এগুলো কিন্তু এই জিনিসগুলোর কারণে বেড়ে যায়। বলা হচ্ছে কার্বোহাইড্রেটস আর সুগারের কারণে যে দুটি রোগ অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে সেটি হচ্ছে ডায়াবেটিস এবং আরেকটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ মোটা হয়ে যাওয়া। এই দুইটা জিনিসে, যেমন কার্বোহাইড্রেট আমরা যখন মাত্রার চাইতে বেশি গ্রহণ করে ফেলবো, যখন লিমিটের চাইতে বেশি আমরা এটাকে নিয়ে ফেলবো শরীরের মধ্যে, তখন আমরা মোটা হয়ে যাওয়ার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। এবং সুগার, এটা আমরা জানি, সুগার যদি আমরা বেশি খেয়ে ফেলি তখন আমাদের ডায়াবেটিস নামক রোগ এটা চলে আসবে। আজকে আমরা বেশিরভাগ দেখা যায় যে পপকর্ন টাইপের যে জিনিসগুলো আছে, এরপর কুকিজ, সুইটস এবং আপনার কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলো আছে, এগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের এই যে কার্বোহাইড্রেটস বেড়ে যাওয়া এবং সুগার বেড়ে যাওয়া এটা আজকাল দেখা দিচ্ছে। তো এই জিনিসগুলোর কারণেও কিন্তু আমাদের কাজ করতে গিয়ে অলসতা বোধ হয়ে যাওয়া, যেমন মোটা যখন আমি হয়ে যাব তখন সামান্য কাজ করতে গিয়ে আমার টায়ার্ডনেস লাগবে, আমার ঘুমনের মন মানসিকতা চলে আসবে। এরপর যে একটা কজেস এখানে নোট করা হয়েছে সেটি হচ্ছে সেডেন্টারি লাইফ, অর্থাৎ মাত্রা অতিরিক্ত ঘুমানো। আমাদের যতটুকু পরিমাণ ঘুমানো দরকার তার চাইতেও বেশি ঘুমানো। অনেক সময় দেখা যায় একটা মানুষ সারাক্ষণ ঘুমানোর মধ্যে কাটিয়ে দেয়, শুধু চোখ বন্ধ না করলেও সে কিন্তু সারাক্ষণ বিছানার মধ্যে কাটিয়ে দেয়। অর্থাৎ তার যতক্ষণ ঘুমানো দরকার ততক্ষণ ঘুমাবে, আর বাকি সব সময় সে বিছানার মধ্যে এমনিতেই শুয়ে থাকে, এটাই তার একটা অভ্যাস। তো বলা হচ্ছে যখন এই জিনিসটা থাকবে তখন সে কোনো কাজ করতে পারবে না, সে বেশি আরাম প্রিয় হতে চাইবে, কোনো কাজের দিকে তার মন ঝুঁকবে না। এরপর বলা হচ্ছে পর্যাপ্ত শক্তি না থাকার কারণে আজকে আমাদের এই জিনিসগুলো দেখা যাচ্ছে। যেমন বলা হচ্ছে যে রিসার্চাররা বলে যে একটা মানুষের দেহে দৈনিক 1200 ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। এখন আমি আপনি যদি এই 1200 ক্যালোরি শক্তি দৈনিক গ্রহণ না করি তাহলে কিন্তু আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাব। এরপর বলা হচ্ছে ভাইটামিন ডি আর আয়রন, এই দুটো জিনিসের কমতি পাওয়ার কারণে আজ আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে। তো সাউথ এশিয়ার মধ্যে আজকে এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে, 27% থেকে 60% পর্যন্ত এই সমস্যা দেখা দিচ্ছে। এবং বেশি অতিরিক্ত কফি আর চা খাওয়ার কারণে আজকে বেশি মানুষ অনীহা, কাজের প্রতি অনীহা, রেস্ট করা, ঘুমানোর প্রতি মনোভাব, এই জিনিসটা হচ্ছে। অনেক সময় মনে করি যে আমরা যে কফি খেলে চা খেলে হয়তো বা আমার তৎক্ষণাৎ ক্লান্তিভাবটা দূর হয়ে যাবে। হ্যাঁ, তৎক্ষণাৎ হয়তো আপনার ক্লান্তিভাব দূর হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত চা আর কফি যদি খাওয়া হয় তাহলে কিন্তু কাজ করার যে একটা ক্যাপাবিলিটি এটা কিন্তু মানুষ হারিয়ে ফেলে। তো এজন্য আমরা যদি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমি যে কজেসগুলো বলেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে আপনার ক্যালোরি গ্রহণ করতে হবে, আপনার ঘুমটাকে পর্যাপ্ত পরিমাণে হতে হবে। রিসার্চাররা বলে যে একটা মানুষের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এই জিনিসটা যদি আমরা মেনটেন না করি তাহলে কম ঘুমালেও সমস্যা হবে, বেশি ঘুমালেও আমরা সমস্যার মধ্যে পড়ে যাব। তো এই ঘুম, খাবার আর এক্সারসাইজ এগুলো যদি প্রপার ওয়েতে হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জাল আমরা প্রত্যেকটা কাজের মধ্যে মনোযোগী হতে পারবো, টায়ার্ডনেস আমরা কম হব এবং ঘুমানোর মন মানসিকতা এটাও আমাদের কম হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। আসুন দর্শক, আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে সফট স্কিল।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আজকে আমরা আলোচনা করব যে ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট। বলা হয়ে থাকে চেঞ্জ ইওর এনভায়রনমেন্ট চেঞ্জ ইওর লাইফ, আপনি আপনার পরিবেশকে চেঞ্জ করুন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এরপর বলা হয় যে দ্য হিডেন ফ্যাক্টরস হুইচ ড্রাইভস ইওর অ্যাম্বিশন অর্থাৎ হোপ ইজ এনভায়রনমেন্ট। যদি আপনি আপনার এনভায়রনমেন্টকে ভালো করতে পারেন বা এনভায়রনমেন্ট যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার অ্যাম্বিশন বা হোপ এগুলো কিন্তু ভালোর দিকে যাবে। বলা হচ্ছে অনেক সময় এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা যায় না বা আমার কন্ট্রোলে থাকে না। মনে রাখবেন, যারা এনভায়রনমেন্টকে নিজের হাতের কন্ট্রোলে নিয়ে নিতে পারে তাহলে তার পরবর্তী যে ফিউচার, পরবর্তী লাইফ এটা কিন্তু সুন্দর হয়ে যায়। এরপর আমাদেরকে হতে হবে যে পরিবেশের শিকার না হয়ে পরিবেশকে ডিজাইন করতে হবে। অর্থাৎ আমরা কোনো একটা মহলের মধ্যে আছি, কোনো একটা সমাজের মধ্যে আছি, কোনো একটা পরিবেশের মধ্যে আছি, আমরা এর ভেতরে যাব না, একে আমার ভেতরে নিয়ে আসব, তাহলেই কিন্তু আমি দুনিয়ার মধ্যেও সাকসেস হতে পারবো, আখিরাতের মধ্যেও সাকসেস হতে পারবো। বলা হয় যে পরিবেশ যেমন হবে আপনার হ্যাবিটও তেমন হবে, যেমন পরিবেশ তেমন হ্যাবিট। আপনার যদি ভালো সঙ্গ লাভ করেন তাহলে কিন্তু ভালোভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন, গঠন করতে পারবেন। আর পরিবেশ যদি খারাপ হয়ে যায় এর সাথে থাকতে থাকতে আপনার কিন্তু হ্যাবিট এবং অনেক কাজকর্ম এমন হয়ে যাবে যেগুলো সেই খারাপ সঙ্গের সাথে মিলে যাবে। যেমন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যাদের যেটা বিদ্যুতের মিটার থাকে, কারেন্টের যে মিটার থাকে, তো এটা একদম ঘরের বাইরেই থাকে, অনেকের বাড়ি একটু দূরে থাকে, যে ব্যক্তিরা দৈনিক এই বিদ্যুতের মিটারটা চেক করে, যেমন ডেইলি চেক করছে আজকে কতটুকু বিদ্যুৎ সে কনজিউম করেছে বা কতটুকু এখানে আছে আর কতদিন সে ইউজ করতে পারবে। তো এরকম যারা প্রতিদিন চেক করে, যেমন আমাদের দেশের মধ্যে তো এখন প্রিপেইড মিটার চালু হয়ে গেছে, তো অনেকে এখন কিন্তু একটু হিসেব করেই এটাকে খরচ করে, কারেন্ট যেটা আছে এটাকে একটু হিসেব করে ইউজ করে। তো দেখা যাবে অনেকের কিন্তু একটা অভ্যাস আছে যে ডেইলি মিটার চেক করা, যে আজকে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা আছে, আমি কতদিন চলতে পারবো। তো যারা রিসার্চাররা বলছে যারা এভাবে ডেইলি মিটার চেক করে, যারা মিটার চেক করে না তাদের তুলনায় মিটার চেককারীদের একটু কারেন্ট খুব মানে সতর্কতার সাথে ইউজ হয়, আর তাদের যেটা তারা প্রিপেইড করে সেটাও কিন্তু একটু বেশি দিন লং লাস্টিং হয়, কেননা তারা হিসাব অনুযায়ী প্রতিদিন দেখছে সজাগ হচ্ছে, দেখছে সজাগ হচ্ছে, এভাবে কিন্তু তারা হিসেব করে কারেন্টটাকে ইউজ করে। এরপর আপনারা দেখবেন যদি পড়ার টেবিল আপনার বেডের পাশেই হয়, আপনি কিন্তু রিডিংয়ের প্রতি একটু মনোযোগী হতে পারবেন। পড়ার টেবিল যদি বেডের একটু দূরে হয় বা আপনার হাতের নাগালে দূরে হয়, তখন কিন্তু আপনার রিডিং বা পড়ালেখার প্রতি কম মনোযোগী দেখতে পাওয়া যায়। এরপর আপেল বা কোনো ফ্রুটস, যে কোনো ফ্রুটস আপনি ঘরের মধ্যে আনলেন, এনে ফ্রিজে রেখে দিলেন, এটা শেষ করতে আপনার যতদিন টাইম লাগবে না, আপনি যদি শুধু বাইরে রাখেন বা নিজের রুমের পাশে রাখেন, তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এগুলো খাওয়ার প্রতি আপনি মনোযোগী হবেন। এটা বলার উদ্দেশ্য কি, যে আপনি যখন এনভায়রনমেন্টকে নিজের মতো করে ডিজাইন করে নিবেন, আপনি যখন এনভায়রনমেন্টকে নিজের আয়ত্তে করে নিবেন, তখন সেটাকে আপনি নিজের মতো করে চালাতে পারবেন। এবং আপনি যদি এনভায়রনমেন্টের শিকার হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে এনভায়রনমেন্টের মতো করে চালাবে। তো দিস ইজ হাউ এনভায়রনমেন্ট ওয়ার্কস উইথ ইউর মাইন্ড। তো এটাই হচ্ছে যে এনভায়রনমেন্ট আপনার মাইন্ড অনুযায়ী চলবে, আপনি এনভায়রনমেন্টের মাইন্ড অনুযায়ী চলবেন না। তো এই জন্য সঙ্গ ভালো হওয়া, পরিবেশ ভালো হওয়া, মহল ভালো হওয়া, এটা কিন্তু খুবই 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 জরুরি। এবং আজকে এই ফিতনা ফ্যাসাদের যুগে আমাদের মহল যদি ভালো না হয় বা আমাদের বাচ্চাদের মহল যদি ভালো না হয়, তাহলে কিন্তু তারা ছোট থেকেই খারাপ সঙ্গ নিয়ে বের উঠবে এবং সেটা পরবর্তীতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং নিজেদের ক্ষেত্রেও আমরা যে যে সেক্টরে আছি, কর্মক্ষেত্রে, এরপর আপনি লাইফের যে সেক্টরেই থাকেন না কেন, বিজনেস সেক্টরে, জব সেক্টরে, স্টাডি সেক্টরে, যে সেক্টরে আমরা থাকি না কেন, ওই সেক্টরগুলো যদি আমাদের ভালো না হয়, মহলগুলো যদি আমাদের ভালো না হয়, তাহলে কিন্তু আমরা সেগুলোর শিকার হয়ে আমাদের ফিউচারকে বরবাদ করে দিব। এমন একটা সময় আসবে যে আপনি হয়তোবা মনে করছেন যে না, আমি হয়তোবা এরা খারাপ হলে হোক গা, মহল খারাপ হলে হোক, আমি তো ভালো আছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো এনভায়রনমেন্ট চুজ করার তৌফিক দান করুক। এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, আজকে লাখো নওজোয়ানের তকদির পরিবর্তন করছে দাওয়াত ইসলামীর মাদানী মহল, দাওয়াত ইসলামীর মাদানী এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্টের মধ্যে যারাই চলে এসেছে, তাদের ফিউচার ব্রাইট হয়ে গেছে, তাদের কবর ব্রাইট হয়ে গেছে, তাদের আখিরাত ইনশাল্লাহ ব্রাইট হয়ে যাবে। তো আমরা দেখেছি, দেখছি, ইনশাল্লাহ দেখবো। আমিরুল সুন্নাত শেখ মাজদে কালান্দার, যিনি আজকে একজন পুরো দুনিয়ার নওজোয়ানদেরকে চেঞ্জ করে দিচ্ছে, দুনিয়ার উম্মাকে চেঞ্জ করে দিচ্ছে। তো আমি বলবো যে আপনাদের হাতের নাগালে এত সুন্দর একটা পরিবেশ আছে, এই পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার এই পরিবেশের কারণে আখিরাতও সুন্দর হবে হবে এবং দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে। স্টে টিউন উইথ মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আগামী সপ্তাহে আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।